ॐ नमो भगवते वासुदेवाय। अथ सप्तदशोऽध्यायः। अर्जुन उवाच, ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विता तेषां निष्ठा तु का कृष्ण, सत्त्वमाहो रजस्तमा।
शास्त्र विधि नहि जाने किन्तु श्रद्धान्वित, जजनु परे जरा किबा तार हित, किबा निष्ठा तार कृष्ण सत्त्व रजतम। विस्तार कहतु सेई শুনি ইচ্ছা মম।
অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্র বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেব দেবীর পূজা করে, তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? তাৎপর্য, চতুর্থ অধ্যায়ের ৩৯তম শ্লোকে বর্ণনা করা হয়েছে যে কোনো বিশেষ ধরনের আরাধনার প্রতি শ্রদ্ধাবান হলে কালক্রমে জ্ঞান লাভ হয় এবং পরাশান্তি ও সমৃদ্ধির পরম সিদ্ধি লাভ করা যায়। ১৬শ অধ্যায়ের সিদ্ধান্তে বলা হয়েছে যে যারা শাস্ত্র নির্দেশিত বিধির অনুশীলন করে না তাদের বলা হয় অসুর, এবং যারা শ্রদ্ধা সহকারে শাস্ত্রের অনুশাসনাদি মেনে চলেন তাদের বলা হয় সুর বা দেব। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি অশ্রদ্ধা সহকারে কোনো নীতির অনুশীলন করে যার উল্লেখ শাস্ত্রে নেই, তার কি অবস্থা? অর্জুনের মনের এই সংশয় শ্রীকৃষ্ণকে দূর করতে হবে। যারা একটি মানুষকে বেছে নিয়ে তার উপর বিশ্বাস অর্পণ করে এক ধরনের ভগবান তৈরি করে নেয়, তারা কি সত্ত্বগুণ রজগুণ কিংবা তমগুণের বশবর্তী হয়ে আরাধনা করতে থাকে? ওই ধরনের লোকেরা কি জীবনে সিদ্ধিলাভের পর্যায়ে উপনীত হয়? তাদের পক্ষে কি যথার্থ জ্ঞান লাভ করে পরম সিদ্ধির স্তর উন্নীত হওয়া সম্ভব? যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না কিন্তু শ্রদ্ধা সহকারে বিভিন্ন দেবদেবীর ও মানুষের পূজা করে, তারা কি তাদের প্রচেষ্টায় সাফল্যমণ্ডিত হতে পারে? অর্জুন শ্রীকৃষ্ণকে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করছেন।
শ্রী ভগবান উবাচ, ত্রিবিধা ভবতি শ্রদ্ধা, দেহিনা সা স্বভাবজা, সাত্ত্বিকে রাজসে চৈব, তামসি চেতি তাম শৃণো।
শ্রী ভগবান কহিলেন,
স্বভাব যতীন নিষ্ঠা শ্রদ্ধা সে দেহের, সাত্ত্বিকে রাজসী আর তামসী গভীর, বিবরণ কহে তার শুনো দিয়াম, যার যে বা শ্রদ্ধা হয় গুণের কারণ।
শ্রী ভগবান বললেন, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার, সাত্ত্বিকী রাজসী ও তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। তাৎপর্য, যারা শাস্ত্র নির্দেশিত বিধি সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও আলস্য বা বৈমুখ্যবশত এই সমস্ত বিধির অনুশীলন করে না, তারা জড়া প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা পরিচালিত হয়। তাদের পূর্বকৃত সত্ত্বগুণ রজগুণ অথবা তমগুণাশ্রিত কর্ম অনুসারে তারা বিশেষ ধরনের প্রকৃতি অর্জন করে। প্রকৃতির বিভিন্ন গুণাবলীর সঙ্গে জীবের আসঙ্গ চিরকাল ধরে চলে আসছে। যেহেতু জীবসত্তা জড়া প্রকৃতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে, সেজন্য জড়গুণের সঙ্গে তার আসঙ্গ অনুসারে সে বিভিন্ন ধরনের মানসিকতা অর্জন করে থাকে। কিন্তু যদি সে কোনো সদ্গুরুর সঙ্গ লাভ করে এবং তার নির্দেশিত অনুশাসনাদি ও শাস্ত্রাদি মেনে চলে, তাহলে তার প্রকৃতি বদলাতে পারা যায়। ক্রমশ সেভাবেই মানুষ তম থেকে রজ কিংবা রজ থেকে সত্ত্বে তার অবস্থার উন্নতি সাধন করতে পারে। এই থেকে সিদ্ধান্ত হয় যে প্রকৃতির কোনো এক বিশেষ গুণের প্রতি অন্ধবিশ্বাসের ফলে মানুষ পূর্ণ সার্থকতার পর্যায়ে উন্নীত হতে পারে না। সব কিছুই সতর্কতার সঙ্গে বুদ্ধি দিয়ে সদ্গুরুর সান্নিধ্যে বিবেচনা করতে হয়। এভাবেই মানুষ প্রকৃতির উচ্চতর গুণগত পর্যায়ে নিজের অবস্থার পরিবর্তন সাধন করতে পারে।
সত্ত্বানুরূপা সর্বস্যা শ্রদ্ধা ভবতি ভারতা শ্রদ্ধাময়োয়ম পুরুষো ইয়ো যত্ শ্রদ্ধা সেবসা।
নিজ সত্তায় অনুরূপা শ্রদ্ধা সে ভারত শ্রদ্ধাময় পুরুষ যে শ্রদ্ধা যেতে মত।
হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তকরণের অনুরূপ হয়। যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান। তাৎপর্য, প্রতিটি মানুষেরই সে যেই হোক না কেন কোনো বিশেষ ধরনের শ্রদ্ধা থাকে, কিন্তু তার স্বভাব অনুসারে সেই শ্রদ্ধা সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক হয়। এভাবেই তার বিশেষ শ্রদ্ধা অনুসারে সে এক এক ধরনের মানুষের সঙ্গ করে। এখন প্রকৃত ঘটনা হচ্ছে যে পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে প্রতিটি জীবই মূলত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ বিশেষ। তাই মূলত প্রতিটি জীবই জড় প্রকৃতির এই সমস্ত গুণের অতীত। কিন্তু কেউ যখন পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায় এবং বদ্ধ জীবনে জড় প্রকৃতির সংস্পর্শ আসে, তখন সে বৈচিত্র্যময় জড় প্রকৃতির সঙ্গ অনুসারে নিজের অবস্থান গড়ে তোলে। তার ফলে তার যে কৃত্রিম বিশ্বাস ও উপাধি তা জড়জাগতিক। কেউ যদিও কতকগুলি সংস্কার বা ধারণার বশবর্তী হয়ে পরিচালিত হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে হচ্ছে নির্গুণ বা গুণাতীত। তাই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তাকে তার জন্ম জন্মান্তরের সঞ্চিত জড় কলুষ থেকে মুক্ত হতে হবে। সেটি হচ্ছে নির্ভয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার একমাত্র পন্থা, কৃষ্ণ ভাবনামৃত। যিনি লাভ করেছেন তিনি নিশ্চিতভাবে সিদ্ধস্তরে অধিষ্ঠিত হবেন। কিন্তু কেউ যদি আত্মজ্ঞান লাভের পন্থা অবলম্বন না করেন, তাহলে তিনি অবশ্যই জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হবেন। এই শ্লোকে শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস কথাটি খুবই গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাসের প্রথম উদয় হয় সত্ত্বগুণের মাধ্যমে। কারো শ্রদ্ধা দেবদেবীর প্রতি অথবা মন গড়া কোনো ভগবান কিংবা কোনোরকম অলিক কল্পনার প্রতি থাকতে পারে। এই যে সুদৃঢ় বিশ্বাস, তা জড়জগতের সত্ত্বগুণের কর্ম থেকে উদ্ভূত। কিন্তু জড়জাগতিক বদ্ধ জীবনে কোনো কাজই পরিপূর্ণভাবে পরিশুদ্ধ নয়, সেগুলি হয় মিশ্রিত প্রকৃতির, সেগুলি শুদ্ধ সত্ত্বগুণ সম্পন্ন হয় না। শুদ্ধ সত্য হচ্ছে অপ্রাকৃত। সেই শুদ্ধ সত্ত্বে পরম পুরুষোত্তম ভগবানের যথার্থ প্রকৃতি উপলব্ধি করতে পারা যায়। কারো শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তা জড় প্রকৃতির যে কোনো গুণের দ্বারা কলুষিত হতে পারে। জড় প্রকৃতির কলুষিত গুণগুলি হৃদয়ে বিস্তার লাভ করে, অতএব জড় প্রকৃতির বিশেষ কোনো গুণের সংস্পর্শে হৃদয়ের স্থিতি অনুসারে জীবের শ্রদ্ধার প্রকাশ হয়। বুঝতে হবে যে কারো হৃদয় যদি সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে সাত্ত্বিক। তার হৃদয় যদি রজগুণের দ্বারা প্রভাবিত থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে রাজসিক। এবং তার হৃদয় যদি তমগুণের দ্বারা প্রভাবিত থাকে বা মোহাচ্ছন্ন থাকে, তাহলে তার শ্রদ্ধাও হবে সেই রকমই কলুষিত। এভাবে এই জগতে আমরা ভিন্ন ভিন্ন রকমের শ্রদ্ধা বা বিশ্বাস দেখতে পাই এবং ভিন্ন ভিন্ন বিশ্বাসের থেকে নানা রকম ধর্মের উদয় হয়েছে। ধর্মবিশ্বাসের যথার্থ তত্ত্ব শুদ্ধ সত্য অধিষ্ঠিত, কিন্তু হৃদয় কলুষিত হয়ে পড়ার ফলে ভিন্ন ভিন্ন ধর্মবিশ্বাসের উদয় হয়। এভাবেই ভিন্ন ভিন্ন বিশ্বাস অনুসারে নানা রকম উপাসনা পদ্ধতির উদ্ভব হয়।
যজন্তে সাত্ত্বিকা দেবা যক্ষ রক্ষাংসি রাজসঃ প্রেতান ভূতগণাশ্চ যজন্তে তামসা জনা।
সাত্ত্বিকী যে শ্রদ্ধাশে পূজে দেবতারে, রাজসী যে শ্রদ্ধা পূজে যক্ষ রাক্ষসে রে, তামসী যে শ্রদ্ধা তাহে ভূত প্রেত পূজে, যার সেই শ্রদ্ধা হয় সে তথা ভজে।
সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও পেতাত্মাদের পূজা করে। তাৎপর্য, এই শ্লোকে পরম পুরুষোত্তম ভগবান বিভিন্ন ধরনের উপাসকদের বহিরঙ্গা কর্মধারা অনুসারে তাদের বর্ণনা দিচ্ছেন। শাস্ত্রের অনুশাসন অনুসারে পরম পুরুষোত্তম ভগবানই হচ্ছেন একমাত্র উপাস্য, কিন্তু যারা শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে যথাযথভাবে অবগত নয় অথবা শ্রদ্ধাবান নয়, তারা তাদের জড়া প্রকৃতির বিশেষ বিশেষ গুণ অনুসারে ভিন্ন ভিন্ন বস্তুর উপাসনা করে থাকে। যারা সত্ত্বগুণে অধিষ্ঠিত তারা সাধারণত দেবদেবীদের পূজা করে। এই সমস্ত দেবদেবীরা হচ্ছেন ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি। এরকম অনেক দেবদেবী আছেন যারা সত্ত্বগুণে অধিষ্ঠিত, তারা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো বিশেষ দেবতার পূজা করে। তেমনই যারা রজগুণে অধিষ্ঠিত তারা যক্ষ, রাক্ষস আদির পূজা করে। আমাদের মনে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় কোনো এক ব্যক্তি হিটলারের পূজা করতে শুরু করে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কল্যাণে সে কালোবাজারি করে অনেক অর্থ উপার্জন করতে পেরেছিল। তেমনি যারা রজ বা তমগুণে আচ্ছন্ন তারা সাধারণত কোনো শক্তিশালী মানুষকে ভগবান বলে নির্ধারণ করে। তারা মনে করে যে কোনো জনকেই ভগবান বলে পূজা করা যায় এবং তাতে একই রকম ফল লাভ করা যায়। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যারা রাজসিক তারা এই ধরনের ভগবান তৈরি করে তাদের পূজা করে, এবং যারা তামসিক তারা ভূত প্রেত আদির পূজা করে। কিছু লোককে কোনো মৃত লোকের সমাহিতে গিয়ে পূজা করতে দেখা যায়। যৌন আচারগুলিকেও তামসিক আচার বলে গণ্য করা হয়। তেমনি ভারতের অজ পাড়াগায়ে ভূত প্রেতের পূজার প্রচলন দেখা যায়। ভারতবর্ষে আমরা দেখেছি যে নিম্নস্তরের লোকেরা যদি জানতে পারে যে জঙ্গলে কোনো গাছে ভূত আছে, তাহলে তারা নানা রকম নৈবেদ্য অর্পণ করে সেই গাছের পূজা করে। এইরকম যে সমস্ত পূজা তা প্রকৃতপক্ষে ভগবানের আরাধনা নয়, ভগবত উপাসনা হচ্ছে তাদের জন্য যারা গুণাতীত শুদ্ধ সত্যে অধিষ্ঠিত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম। কোনো কোনো মানুষ যখন বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত হন, তিনি তখন বাসুদেবের আরাধনা করেন। এর তাৎপর্য হচ্ছে যে যারা জড়জগতের সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে চিন্ময়স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তারাই কেবল পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। নির্বিশেষবাদীরা সত্যগুণ অধিষ্ঠিত বলে মনে করা হয় এবং তারা পাঁচ রকমের দেবদেবীর উপাসনা করে। তারা জড়জগতে নির্বিশেষ বিষ্ণুরূপ বা মনোধর্ম প্রসূত বিষ্ণু তত্ত্বের উপাসনা করে। বিষ্ণু হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের সাংশ প্রকাশ, কিন্তু নির্বিশেষবাদীরা যেহেতু পরম পুরুষোত্তম ভগবানকে বিশ্বাস করে না, তাই তারা কল্পনা করে যে বিষ্ণুরূপও নির্বিশেষ ব্রহ্মের একটি রূপ মাত্র। তেমনই তারা মনে করে যে ব্রহ্মাও হচ্ছেন জড়জগুণের নির্বিশেষ প্রকাশ মাত্র। এভাবেই তারা পাঁচজন উপাস্য দেবদেবীর কথা বর্ণনা করে থাকে। কিন্তু যেহেতু তারা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, তাই পরিণামে তারা সব উপাস্য বস্তুকে পরিত্যাগ করে। সিদ্ধান্ত হচ্ছে যে জড়া প্রকৃতির বিভিন্ন গুণের বৈশিষ্ট্যগুলি গুণাতীত ব্যক্তির সান্নিধ্যের মাধ্যমে পরিশুদ্ধ হতে পারে।
অশাস্ত্রবিহিতম ঘোরম তপ্যন্তে তপোজনা দম্ভাঙ্কার সংযুক্তা কামরাগ বলান্বিতা कर्षयन्ता शरीरस्थां भूतग्रामं अचेतसा मां चैवान्तशरीरस्थं तान् विद्या सुरनिश्चया
शास्त्रविधि त्याग करे जे तपस्या करे दम्भ दर्प कामराग युक्त अहंकारे वृथायो उपवास करे क्लेश सहिबारे शरीरेते भूत गणे मूर्ख कोशिबारे आमाके ओ अंतर जामी शरीर भीतरे आशुरिक जानो सेई तार व्यवहारे
दम्भ ও অহংকার শূন্য এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্রবিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চিতভাবে আসুরিক বলে জানবে। তাৎপর্য, কিছু মানুষ আছে যারা নানারকম তপশ্চর্যা ও কৃচ্ছ সাধন উদ্ভাবন করে যা শাস্ত্রবিধানে উল্লেখ নেই, যেমন কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অনশন করা। এই ধরনের অনশন করার কথা শাস্ত্রে বলা হয়নি। শাস্ত্রের নির্দেশ হচ্ছে কেবলমাত্র পারমার্থিক উন্নতি সাধনের জন্য অনশন করা উচিত, কোনো রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য সাধনের জন্য তা করা উচিত নয়। এই ধরনের উদ্দেশ্য সাধনের জন্য যারা তপশ্চর্যা করে ভগবদ্গীতায় বলা হয়েছে যে তারা অবশ্যই আশ্রিক ভাবাপন্ন, তাদের কার্যকলাপ শাস্ত্রবিধির বিরোধী এবং তার ফলে জনসাধারণের কোনো মঙ্গল হয় না। প্রকৃতপক্ষে তারা গর্ব অহংকার কাম ও ইন্দ্রসুখ ভোগের প্রতি আসক্ত হয়ে ওই সমস্ত কর্ম করে। এই ধরনের কাজকর্মের ফলে যে সমস্ত জড় উপাদান দিয়ে দেহ তৈরি হয়েছে তাই যে কেবল বিক্ষুব্ধ হয় তা নয়, পরম পুরুষোত্তম ভগবান যিনি এই শরীরে অধিষ্ঠিত রয়েছেন তিনিও ক্ষুব্ধ হন। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এ ধরনের অবিধিপূর্বক অনশন বা তপস্যা অপরের কাছেও একটি উৎপাত স্বরূপ। এরকম তপশ্চর্যার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। আসুরিক ভাবাপন্ন মানুষেরা মনে করতে পারে যে এই উপায় অবলম্বন করে তারা তাদের শত্রুকে অথবা অন্য দলকে তাদের ইচ্ছা অনুসারে কর্ম করতে বাধ্য করাতে পারে, কিন্তু এই ধরনের অনশনের ফলে অনেক সময় তাদের মৃত্যু ঘটে। পরম পুরুষোত্তম ভগবান এই ধরনের কাজ অনুমোদন করেননি এবং তিনি বলেছেন যে যারা এই ধরনের কাজে প্রবৃত্ত হয় তারা অসুর। এই ধরনের বিক্ষোভ প্রদর্শন পরম পুরুষোত্তম ভগবানের প্রতিও অসম্মানসূচক, কারণ বৈদিক শাস্ত্রের অনুশাসন আদি অমান্য করে তা করা হয়। অচেতস কথাটি এই সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুস্থ স্বাভাবিক মনোভাবাপন্ন মানুষেরা অবশ্যই শাস্ত্রের অনুশাসনগুলি পালন করে চলেন। যারা তেমন মনোভাবাপন্ন নয় তারা শাস্ত্রের নির্দেশ অবহেলা করে তাদের নিজেদের মন গড়া তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনের পন্থা উদ্ভাবন করে। পূর্ববর্তী অধ্যায়ে আসুরিক ভাবাপন্ন মানুষের যে পরিণতির কথা বর্ণনা করা হয়েছে তা সবসময় মনে রাখা উচিত। ভগবান তাদের আসুরিক গণিতে জন্মগ্রহণ করতে বাধ্য করেন, তার ফলে তারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা জানতে না পেরে জন্ম জন্মান্তরে আসুরিক জীবন যাপন করতে থাকবে। কিন্তু সৌভাগ্যক্রমে এই ধরনের মানুষেরা যদি সদ্গুরুর কৃপা লাভ করতে পারে যিনি তাদের বৈদিক জ্ঞানের পথ প্রদর্শন করেন, তাহলেই তারা এই বন্ধন থেকে মুক্ত হয়ে অবশেষে লক্ষ্যে পৌঁছাতে পারে।
আহারস্ত্বপি সর্বস্যা ত্রিবিধো ভবতি প্রিয়া যজ্ঞস্তপস্তথা দানম তেষাং ভেদম ইমং শৃণু।
আহারো ত্রিবিধ সে যথাযথ প্রিয় সাত্বিকে রাজসী আর তামসী যেহেও যজ্ঞ জপ তপ দান সেও সে ত্রিবিধ যার যে বা ভেদ গুণ ভিন্ন বহুবিধ।
সকল মানুষের আহারও তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ তপস্যা এবং দানও ত্রিবিধ। এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো। তাৎপর্য। জড়া প্রকৃতির গুণের বিভিন্ন অবস্থা অনুসারে আহার, যজ্ঞ অনুষ্ঠান, তপশ্চর্যা ও দান বিভিন্নভাবে সাধিত হয়। এই সমস্ত একই পর্যায়ে অধিষ্ঠিত, এই সমস্ত একই পর্যায়ে অনুষ্ঠিত হয় না। যারা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বুঝতে পারেন যে জড়জগতের কোন গুণের দ্বারা প্রভাবিত হয়ে কোন কর্ম সাধিত হয়েছে, তারাই হচ্ছেন যথার্থ জ্ঞানী। যারা মনে করে সব রকমের যজ্ঞ, খাদ্য অথবা দান সমপর্যায়ভুক্ত, তাদের পার্থক্য নিরূপণ করবার ক্ষমতা নেই, তারা মূর্খ। কিছু ধর্মপ্রচারক এখন প্রচার করে বেড়াচ্ছে যে মানুষ নিজের ইচ্ছামতো যা ইচ্ছে তাই করে যেতে পারে এবং এই ধরনের যথেচ্ছাচার করার ফলেই তাদের পরমার্থ সাধিত হবে, কিন্তু এই ধরনের মূর্খ প্রচারকেরা বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসরণ করছে না। তারা নিজেদের মন গড়া পন্থা তৈরি করে জনসাধারণকে বিপদগামী করছে।
আয়ু সত্য বলা রোগ্য সুখ প্রীতি বাড়ে, রস স্নিগ্ধ স্থির হৃদ সাত্বিক আহারে।
যে সমস্ত আহার আয়ু সত্য বল আরোগ্য সুখ ও প্রীতিবর্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্ত্বিক লোকদের প্রিয়।
কট্বম লালবনাতৃষ্ণা তীক্ষ্ণা রুক্ষবিদাহিনা আহারা রাজস্য শ্রেষ্ঠা দুঃখ শোকাময়া প্রদা।
কটু অম্ল লবণাক্ত অতি উষ্ণ যে জ্বালা পোড়া আময়ে রাজসিক সে।
যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং সুখ এবং দুঃখ শোক ও রোগপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়।
যাতায়ামং গতরসম পূতিপূর্যোষিতম চয়া উচ্ছিষ্টমপি চামেধ্যম ভোজনং তামস প্রিয়ম।
বাসি শৈত্যগত রস পচাবা দুর্গন্ধ উচ্ছিষ্ট অমৃত ভোজে।
আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস, দুর্গন্ধযুক্ত, বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমধ্য দ্রব্য, সেই সমস্ত তামসিক লোকদের প্রিয়। তাৎপর্য, খাদ্যের উদ্দেশ্য হচ্ছে আয়ু বর্ধন করা, মনকে পবিত্র করা এবং শরীরের শক্তি দান করা, সেটি হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য। পুরাকালে মুনিঋষিরা বলদায়ক আয়ুবর্ধক সমস্ত খাদ্যদ্রব্য নির্বাচন করে গেছেন, যেমন দুগ্ধজাত খাদ্য, শর্করা, অন্ন, গম, ফল ও শাকসবজি। যারা সাত্ত্বিক ভাবাপন্ন তাদের কাছে এই ধরনের খাদ্য অত্যন্ত প্রিয়। অন্য কিছু খাদ্যদ্রব্য যেমন ভুট্টার খই ও গুড় খুব একটা সুস্বাদু নয়, কিন্তু দুধ বা অন্য কোনো খাদ্যের সঙ্গে মিশ্রিত হওয়ার ফলে সেগুলি খুব সুস্বাদু হয়ে ওঠে, তখন সেগুলি সাত্ত্বিক আহারে পরিণত হয়। এই সমস্ত খাদ্যগুলি স্বাভাবিকভাবে পবিত্র। এই সমস্ত খাদ্যদ্রব্য মদ্য, মাংস আদি অস্পৃশ্য বস্তু থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র। অষ্টম শ্লোকে যে স্নিগ্ধ বা স্নেহজাতীয় খাদ্যের বর্ণনা করা হয়েছে তার সঙ্গে হত্যা করা পশুর চর্বির কোনো সম্পর্ক নেই। সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে আশ্চর্যজনক যে খাদ্য দুধ, তাতে যথেষ্ট পরিমাণ স্নেহ পদার্থ আছে। দুধ, মাখন, ছানা এবং এই জাতীয় পদার্থে যে পরিমাণ স্নেহ পদার্থ পাওয়া যায় তাতে আর নিরীহ পশু হত্যা করার কোনো প্রয়োজন থাকে না। শুধুমাত্র পাশবিক মনোবৃত্তির ফলেই এই সমস্ত পশু হত্যা হয়ে চলেছে। সভ্য উপায়ে স্নেহ পদার্থ পাওয়ার পন্থা হচ্ছে দুধ। নরপশুরাই কেবল পশু হত্যা করে থাকে। ছোলা, মটর, গম আদিতে যথেষ্ট পরিমাণে প্রোটিন বা অন্য সার পাওয়া যায়। রাজসিক খাদ্য হচ্ছে সেই সমস্ত খাদ্য যা তিক্ত, অত্যন্ত লবণাক্ত বা অতি উষ্ণ অথবা অতিরিক্ত শুকনো লঙ্কা মিশ্রিত। যার ফলে উদরে কফ উৎপন্ন হয়ে শ্লেষ্মা প্রদান করে এবং অবশেষে রোগ দেখা দেয়। আর তামসিক আহার হচ্ছে সেগুলি যা টাটকা নয়, যে খাদ্য আহার করার কম করে 3 ঘন্টা আগে রান্না করা হয়েছে ভগবত প্রসাদ ব্যতীত, তা তামসিক আহার বলে গণ্য করা হয়। যেহেতু তা পচতে শুরু করেছে, তাই এই সমস্ত খাদ্য দুর্গন্ধযুক্ত। সেগুলি তমগুণ সম্পন্ন মানুষকে আকৃষ্ট করে, কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরা তা সহ্য করতে পারে না। উচ্ছিষ্ট খাদ্য তখনই গ্রহণ করা উচিত যদি তা পরমেশ্বর ভগবানকে নিবেদিত হয়, অথবা তা যদি সাধু মহাত্মার, বিশেষ করে গুরুদেবের উচ্ছিষ্ট হয়। তা না হলে উচ্ছিষ্ট খাদ্য তামসিক বলে গণ্য করা হয় এবং তার ফলে রোগ সংক্রমিত হয়। এই ধরনের খাদ্য তামসিক লোকদের কাছে যদিও খুব সুস্বাদু বলে মনে হয়, কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরা এই ধরনের খাদ্য পছন্দ করেন না, এমনকি স্পর্শ পর্যন্ত করেন না। শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে সেই খাদ্য যা পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদন করা হয়েছে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে শাক সবজি ময়দা দুধ আদি থেকে প্রস্তুত আহার্য যখন ভক্তি সহকারে তাকে নিবেদন করা হয়, তিনি তখন তা গ্রহণ করেন। পত্রম পুষ্পম ফলম তোয়ম। অবশ্য ভক্তি ও প্রেম হচ্ছে মুখ্য বস্তু যা পরম পুরুষোত্তম ভগবান গ্রহণ করেন, কিন্তু এটিরও উল্লেখ করা হয়েছে যে বিশেষ বিশেষ বস্তু দিয়ে বিশেষভাবে প্রসাদ তৈরি করতে হয়। শাস্ত্রের নিয়ম অনুসারে প্রস্তুত এবং পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদিত প্রসাদ বহু দিন পূর্বে প্রস্তুত হলেও তা গ্রহণ করা যেতে পারে, কারণ ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য চিন্ময়। তাই সব মানুষের জন্য খাদ্যদ্রব্য জীবাণুমুক্ত, আহার্য ও সুস্বাদু করে তুলতে হলে সেগুলি পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদন করা উচিত।
অফলাকাঙ্ক্ষী বীরক্যো বিধিদৃষ্টো যজ্যতে যষ্টব্যমেবেতি মনা সমাধায় সসাত্বিকা।
অফলাকাঙ্ক্ষী যে যজ্ঞ বিধি মত হয়, কর্তব্য যে মনে করে
ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য। এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্ত্বিক যজ্ঞ। তাৎপর্য, সাধারণত মানুষ কোনো ফলের আকাঙ্ক্ষা করে যজ্ঞ অনুষ্ঠান করে, কিন্তু এখানে বলা হয়েছে যে কোনো রকম ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। কর্তব্যবোধে আমাদের যজ্ঞ করা উচিত। মন্দির ও গির্জাগুলিতে যেভাবে সমস্ত আচার অনুষ্ঠান করা হয় তা সাধারণত অনুষ্ঠিত হয় জড়জাগতিক লাভের উদ্দেশ্যে, কিন্তু তা সাত্ত্বিক ভাবাপন্ন নয়। কর্তব্যবোধে মানুষের মন্দিরে বা গির্জায় যাওয়া উচিত এবং পরম পুরুষোত্তম ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা, পুষ্পাঞ্জলি নিবেদন করা ও নৈবেদ্য নিবেদন করা উচিত। সকলেই মনে করে যে কেবল ভগবানের আরতি করার জন্য মন্দিরে গিয়ে কোনো লাভ নেই, কিন্তু অর্থলাভের জন্য ভগবানের উপাসনার কথা শাস্ত্রে অনুমোদিত হয়নি। ভগবানের শ্রীবিগ্রহকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যই সেখানে যাওয়া উচিত। তার ফলে মানুষ সত্যগুণ অধিষ্ঠিত হয়। প্রতিটি সভ্য মানুষের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ পালন করা এবং পরম পুরুষোত্তম ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা।
ইজ্জতে ভরত শ্রেষ্ঠ তম বিজ্ঞম বিদ্ধি রাজসম।
মূলে অভিসন্ধিজার আকাঙ্ক্ষা ফলেতে রাজসিক যজ্ঞ হয় তম্ভের সহিতে।
হে ভরত শ্রেষ্ঠ, কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। তাৎপর্য, কখনো কখনো স্বর্গলোক প্রাপ্তির জন্য অথবা কোনো জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে যজ্ঞ ও বৈদিক আচার অনুষ্ঠান করা হয়। এই ধরনের যজ্ঞ বা আচার অনুষ্ঠান রাজসিক বলে গণ্য করা হয়।
বিধিহীনম অসৃষ্টানম মন্ত্রহীনম অদক্ষিণম শ্রদ্ধাবিরহিতম যজ্ঞম তামসম পরিচক্ষতে।
বিধি অন্নহীন নাই মন্ত্র বা দক্ষিণা শ্রদ্ধাহীন যোগ সেই তমসায় ছন্না।
শাস্ত্রবিধি বর্জিত প্রসাদান্ন বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। তাৎপর্য, তমগুণে শ্রদ্ধা হচ্ছে প্রকৃতপক্ষে অশ্রদ্ধা। কখনো কখনো মানুষ টাকা পয়সা লাভের আশায় কোনো দেবদেবী পূজা করে থাকে এবং তারপর শাস্ত্র নির্দেশে সম্পূর্ণ অবহেলা করে নানা রকম আমোদ প্রমোদে সমস্ত অর্থ ব্যয় করে। এই ধরনের আড়ম্বরপূর্ণ লোক দেখানো ধর্ম অনুষ্ঠানকে কৃত্রিম বলে অভিহিত করা হয়। এই সমস্তই হচ্ছে তামসিক, তার ফলে আসরিক মনোভাবের উদয় হয় এবং মানব সমাজের তাতে কোনো মঙ্গল সাধিত হয় না।
দেবদ্বিজ গুরু প্রাজ্ঞা পূজনম শৌচ মার্জবম ব্রহ্মচার্যম অহিংসা চ শারীরম তপোচ্যতে।
দেবদ্বিজ গুরু প্রাজ্ঞা যেসব পূজন শৌচ সরলতা ব্রহ্মচর্যের পালন সেই সব সিদ্ধ হয় শরীর তপস্যা অনুদ্বেগ কর বাক্য কিংবা প্রিয় পোষ।
পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য অহিংসা এগুলিকে কায়িক তপস্যা বলা হয়। তাৎপর্য, পরমেশ্বর ভগবান এখানে বিভিন্ন ধরনের তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনের ব্যাখ্যা করছেন। প্রথমে তিনি কায়িক তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনের কথা বলেছেন। পরমেশ্বর ভগবানকে দেবদেবীকে সিদ্ধ পুরুষকে সৎ ব্রাহ্মণকে সৎ গুরুকে এবং পিতামাতা আদি গুরুজনদেরকে অথবা যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে অবগত তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত অথবা তাদের শ্রদ্ধা করার শিক্ষা গ্রহণ করা উচিত। এদের সকলকে যথাযথ সম্মান দেওয়া উচিত, বাইরে ও অন্তরে নিজেকে পরিষ্কার রাখার অনুশীলন করা উচিত এবং আচার ব্যবহারে সহজ সরল হতে শেখা উচিত। শাস্ত্রে যা অনুমোদন করা হয়নি তা কখনোই করা উচিত নয়, কখনোই অবৈধ স্ত্রী সঙ্গ করা উচিত নয়। কেবলমাত্র বিবাহের মাধ্যমে স্ত্রী সঙ্গ করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে, এছাড়া আর কোনো মতেই নয়। একে বলা হয় ব্রহ্মচর্য। এগুলি হচ্ছে দেহের তপশ্চর্যা ও কৃচ্ছ সাধন।
অনুদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয় হিতম চয়াত স্বাধ্যায়াভ্যাসনম চৈব বাঙ্ময়ম তপ উচ্যতে।
সাধ্যায় অভ্যাস যত বেদোচ্চারণ বাঙ্ময় তপস্যাসে শাস্ত্রের বচন।
অন উদ্বেগকর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। তাৎপর্য, এমনভাবে কোনো কথা বলা উচিত নয় যার ফলে অন্যদের মন উত্তেজিত হতে পারে, তবে শিক্ষক তার ছাত্রদের শিক্ষাদান করবার জন্য সত্য কথা বলতে পারেন। কিন্তু তা যদি অন্যদের যারা তার শিষ্য নয় তাদের উত্তেজিত করে তোলে তাহলে সেখানে তার কথা বলা উচিত নয়। এটি হচ্ছে বাচবেগ দমন করার তপশ্চর্যা। এছাড়া অর্থহীন প্রজল্প করা উচিত নয়। ভক্তমণ্ডলীতে যখন কথা বলা হয় তখন তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে। যা বলা হয় তার যথার্থতা প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণে উল্লেখ করা উচিত। সেই সঙ্গে ওই ধরনের আলোচনা অন্যের কাছে শ্রুতিমধুর হওয়া উচিত। তবে এই ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানব সমাজের উন্নতি সাধিত হতে পারে। বৈদিক সাহিত্যের অনন্ত ভাণ্ডার রয়েছে এবং সেগুলি পাঠ করা উচিত। একে বলা হয় বাচবেগের তপশ্চর্যা।
মনঃ প্রসাদ সৌম্যত্বম মনমাত্ম বিনিগ্রহ ভাব সংশুধিরিতে তপোমান সমুচ্যতে।
মন ভাব প্রবণতা
সেই সব মানসিক তপ নামে খ্যাত উপরোক্ত সব তপ ত্রিগুণ প্রখ্যাত।
চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ ও ব্যবহারে নিষ্কপটতা এগুলিকে মানসিক তপস্যা বলা হয়। তাৎপর্য, মানসিক তপশ্চর্যা হচ্ছে সব রকমের ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা থেকে মনকে মুক্ত করা। মনকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সর্বক্ষণ মানুষের কী করে মঙ্গল হবে সেই চিন্তায় মগ্ন থাকে। মনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে চিন্তায় গাম্ভীর্য। কৃষ্ণভক্তি থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয় এবং সর্বদাই ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করা উচিত। স্বভাবকে নির্মল করে গড়ে তোলার উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়া। মনের সন্তোষ তখনই লাভ করা যায় যখন মনকে সমস্ত ইন্দ্রিয় উপভোগের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায়। আমরা যত ইন্দ্রিয় সুখ ভোগের চিন্তা করি মন ততই অসন্তুষ্ট হয়ে ওঠে। বর্তমান যুগে আমরা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নানারকম পন্থায় মনকে অনর্থক নিযুক্ত করছি এবং তাই মানসিক শান্তির কোনো সম্ভাবনা নেই। মানসিক শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহাভারত ও পুরাণাদি বৈদিক শাস্ত্রে মনকে নিবদ্ধ করা, যা নানারকম মনোমুগ্ধকর আনন্দদায়ক কাহিনীতে পরিপূর্ণ। এই জ্ঞানের সহায়তা লাভ করে মানুষ পবিত্র হতে পারে। মন যেন সব রকমের কপটতা থেকে মুক্ত থাকে এবং আমাদের উচিত সকলের মঙ্গল কামনা করা। মৌনতা মানে হচ্ছে সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা। এ অর্থে কৃষ্ণ ভাবনাময় ভক্ত হচ্ছেন যথার্থ মৌন। আত্মনিগ্রহের অর্থ হচ্ছে মনকে সব রকমের ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা থেকে মুক্ত রাখা। আমাদের অকপট ব্যবহার করা উচিত, তার ফলে আমাদের অস্তিত্ব শুদ্ধ হয়। এই সমস্ত গুণাবলী হচ্ছে মানসিক তপশ্চর্যা।
শ্রদ্ধয়া পরয়া তপ্তম তপস্ত ত্রিবিধম নরে অফলাকাঙ্ক্ষিভি যুক্তে সাত্ত্বিকম পরিচক্ষতে।
ত্রিবিধ তপস্যা যদি পরাশ্রদ্ধা যুক্ত, ফলাকাঙ্ক্ষা যদি রহে সাত্ত্বিকে উক্ত।
ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকার অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়।
সৎকার মান পূজার্থ তপোদম্ভেন চেয়া ক্রিয়তে তদিহ রুক্তম রাজসং চলমাধ্রুবম।
লাভ পূজা সম্মানের জন্য দম্ভের সহিত যে তপস্যা সাধে লোক তাহারা যোশিক। সে তপস্যা রোজে ফল তাহায়নিশ্চিত, অন্তবত তার ফল হয় শাস্ত্রেতে বিদিত।
শ্রদ্ধা সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই জগতে অনিত্য অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। তাৎপর্য, অনেক সময় তপশ্চর্যার আচরণ করা হয় মানুষকে আকৃষ্ট করবার জন্য এবং অন্যের কাছ থেকে সম্মান শ্রদ্ধা ও পূজা লাভের জন্য। রাজসিক মানুষেরা তাদের অধস্তনদের কাছ থেকে পূজা আদায়ের বন্দোবস্ত করে, তাদের দিয়ে পা ধোয়ায় এবং সম্পদ দান করতে বাধ্য করায়। তপশ্চর্যার আচরণের দ্বারা এই ধরনের কৃত্রিম শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা রাজসিক এবং তার ফল ক্ষণস্থায়ী। তা কিছু দিনের জন্য কেবল থাকে কিন্তু স্থায়ী হয় না।
মূঢ় গ্রাহিণাত্মনোয়ত পীড়য়া ক্রিয়তে তপা পরস্যোৎসাধনার্থম মা তত্তাম সমুদারিতম।
মূঢ় বুদ্ধি যারা তাপে আত্মপীড়া দেয়, অপরের বিনাশার্থ যে তপস্যা করায়, তামসীষে সব যত তপস্যা বহুল, মালিক তাহার নাম নহে শাস্ত্র অনুকূল।
মূলোচিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। তাৎপর্য, নির্বোধ তপশ্চর্যার অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন হিরণ্যকশিপু যমরত্ব লাভ করে দেবতাদের হত্যা করবার জন্য তপস্যা করেছিল। সে ব্রহ্মার কাছে এই সব প্রার্থনা করে, কিন্তু পরিণামে পরম পুরুষোত্তম ভগবানের হাতে সে নিহত হয়। অসম্ভব কোনো কিছু লাভের আশায় যে তপস্যা করা হয় তা অবশ্যই তামসিক।
দাতব্যম ইতি দান দিয়তে উপকারিণ দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম স্মৃতম।
দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। তাৎপর্য, পারমার্থিক কর্মে নিযুক্ত যে মানুষ তাকে দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে, নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য, তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্যগ্রহণের সময় মাসের শেষে অথবা সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করা উচিত। কখনো কখনো অনুকম্পার বশবর্তী হয়ে গরিবদের দান করা হয়, কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয় তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না। পক্ষান্তরে বলা যায় যে নির্বিচারে দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি।
ফলমুদ্দেশ্য বা পুনা দিয়তে চ পরিক্লিষ্টম তদ্দানম রাজসম স্মৃতম। আদেশ কালে যদ্দানম অপাত্রেভ্যশ্চ দিয়তে অসৎকৃতম অবজ্ঞাতম।
প্রত্যুপকারের জন্য ফলানুসন্ধান কিংবা দান করি হয় অনুতাপবান। রাজসিক দান সেই শাস্ত্রের রবি তামসিকদান যাহা শোনো এইবার। আদেশ কালে যে দান অপাত্রেতে হয় অসৎকার বক্তা যে তামসিক কয়।
যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয়। অশুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। তাৎপর্য, কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য দান করা হয়, কখনো আবার গভীর বিরক্তির সঙ্গে দান করা হয় এবং কখনো দান করার পরে অনুশোচনা হয় যে কেন আমি এভাবে এতগুলি টাকা নষ্ট করলাম। কখনো আবার গুরুজনের অনুরোধে বাধ্য হয়ে দান করতে হয়। এই ধরনের দানগুলিকে রাজসিক বলে গণ্য করা হয়। অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে যারা ইন্দ্রসুখ ভোগে লিপ্ত প্রতিষ্ঠানদের উপহার সামগ্রী দান করে থাকে। এই ধরনের দানকে বৈদিক শাস্ত্র অনুমোদন করা হয়নি, কেবলমাত্র সাত্ত্বিকভাবে দানের নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে এখানে উৎসাহিত করা হয়নি। এ ধরনের সমস্ত দান তামসিক, এ ধরনের দানের ফলে কোনো লাভ হয় না, উপরন্তু পাপকর্মে লিপ্ত সমস্ত মানুষগুলি প্রশ্রয় পায়। তেমনি কেউ যদি আবার অশ্রদ্ধার সঙ্গে এবং অবহেলা করে যোগ্য পাত্রেও দান করে, তাহলেও সেই দানকে তামসিক বলে গণ্য করা হয়।
ওম তৎসদিতি নির্দেশ ব্রাহ্মণ ত্রিবিধ স্মৃত ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা।
যোগ্যদান তপস্যাদি যাহা শাস্ত্রের নির্ণয়, ওম তৎসৎ সে উদ্দেশ্যে অন্য কিছু নয়। সে উদ্দেশ্যে পূর্বকালে ব্রাহ্মণাদিগণ যোগ্যদান তপস্যাদি করিল পালন।
ওম তৎসৎ এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে। পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ ও যজ্ঞসমূহ বিহিত হয়েছে। তাৎপর্য, পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে যে তপস্যা, যজ্ঞ, দান ও আহার তিন ভাগে বিভক্ত, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। কিন্তু উত্তমই হোক, মধ্যমই হোক বা কনিষ্ঠই হোক, সে সবই জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত। যখন সেগুলি পরব্রহ্ম ওম তৎসৎ বা শাশ্বত পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে সাধিত হয়, তখন সেগুলি পারমার্থিক উন্নতি সাধনের উপায় স্বরূপ হয়ে ওঠে। শাস্ত্রের নির্দেশ সমূহে সেই উদ্দেশ্যের কথা বর্ণিত হয়েছে। ওম তৎসৎ এই তিনটি শব্দ নির্দিষ্টভাবে পরম তত্ত্ব পরম পুরুষ ভগবানকে সূচিত করে। বৈদিক মন্ত্রে সর্বদাই ওম শব্দটির উল্লেখ দেখতে পাওয়া যায়। যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না, সে কখনোই পরম তত্ত্বকে প্রাপ্ত হতে পারবে না। তার পক্ষে কোনো সাময়িক ফল লাভ হতে পারে, কিন্তু তার জীবনের পরম অর্থ সাধিত হবে না। সুতরাং সিদ্ধান্ত হচ্ছে যে দান, যজ্ঞ ও তপস্যা অবশ্যই সাত্ত্বিকভাবে অনুষ্ঠান করতে হবে, রাজসিক বা তামসিকভাবে সেগুলো অনুষ্ঠিত হলে তা অবশ্যই নিকৃষ্ট। ওম তৎসৎ এই তিনটি শব্দ পরমেশ্বর ভগবানের পবিত্র নামের উদ্দেশ্যে উচ্চারিত হয়। যেমন ওম তৎ বিষ্ণু, যখনই কোনো বৈদিক মন্ত্র বা পরমেশ্বর ভগবানের দিব্য নামের উচ্চারণ করা হয়, তার সঙ্গে ওম শব্দটি যুক্ত হয়, সেই কথা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে। এই তিনটি শব্দ বৈদিক মন্ত্র থেকে গ্রহণ করা হয়েছে। ওম ইত্যেদত ব্রহ্মণ নির্দিষ্টম নাম পরম লক্ষ্যকে সূচিত করে। তারপর তত্ত্বমসি দ্বিতীয় লক্ষ্য সূচনা করে এবং সদৈব সৌম্য তৃতীয় লক্ষ্যকে সূচিত করে। একত্রে তারা ওম তৎ সৎ। পুরাকালে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা যখন যজ্ঞ অনুষ্ঠান করেন, তখন তিনি এই তিনটি শব্দের দ্বারা পরম পুরুষোত্তম ভগবানকে নির্দেশ করেছিলেন। অতএব গুরু পরম্পরাতেও এই তত্ত্ব স্বীকৃত হয়েছে। সুতরাং এই মন্ত্রটির বিপুল তাৎপর্য রয়েছে। তাই ভগবদ্গীতায় অনুমোদিত হয়েছে যে কোনো কর্মই করা হোক না কেন, তা যেন ওম তৎসৎ অথবা পরম পুরুষোত্তম ভগবানের জন্য করা হয়। কেউ যখন এই তিনটি শব্দ সহকারে তপস্যা, দান ও যজ্ঞ অনুষ্ঠান করেন, তখন বুঝতে হবে তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন। কৃষ্ণ ভাবনা হচ্ছে বিশেষ জ্ঞান সমন্বিত অপ্রাকৃত কর্ম, যা অনুশীলন করার ফলে আমরা আমাদের নিত্য আলয় ভগবত ধামে ফিরে যেতে পারি। এরকম অপ্রাকৃত কর্মে কোনো রকম শক্তি ক্ষয় হয় না।
তস্মাদো মিত্যুদারিত্যা যজ্ঞদান তপক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তা সততম ব্রহ্মবাদিনা।
সেজন্য ব্রাহ্মণগণ ওম উচ্চারণে যজ্ঞাদি বিধান করে ব্রহ্মাচরণে।
সেহেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ, দান, তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওম এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। তাৎপর্য, ওম তদ বিষ্ণু পরম, ওম তদ বিষ্ণু পরমম পদম। শ্রীবিষ্ণুর শ্রীচরণ কমল হচ্ছে পরাপ্রকৃতির পরম আশ্রয়। পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে অনুষ্ঠিত কর্ম হচ্ছে সমস্ত কর্মের সার্থকতা।
তদিত্যনভিসন্ধায় फलम यज्ञ तप क्रिया दान क्रियाश्च विविधा क्रियन्ते मोक्षकांक्षिभिः।
अतमेव यज्ञदान तपस्सार फल अन्नाभिलाष नहे भक्तिर कारण मोक्षकांक्षी सेजन्य यज्ञदान करे সেই সে যোগাদি ফল বিদিত সংসারে।
মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যজ্ঞ নানা প্রকার যজ্ঞ তপস্যা দান আদি কর্ম অনুষ্ঠান করেন। তাৎপর্য, চিন্ময় স্তরে উন্নীত হতে হলে জড়জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে কোনো কর্ম করা উচিত নয়। চিন্ময় জগৎ ভগবদ্ধামে ফিরে যাওয়ার পরম উদ্দেশ্য নিয়ে সমস্ত কর্ম করা উচিত।
সদ্ভাবে সাধু ভাবে চ সদিত্যেতত প্রযোজ্যতে প্রশস্তে কর্মণি তথা সৎশব্দ পার্থয়োচ্যতে যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চোচ্যতে কর্ম চৈব তদীর্থেয়ং সদিত্যেবাভিধীয়তে।
সত সে শব্দের অর্থ ব্রহ্ম ব্রহ্মপদ, সে উদ্দেশ্যে যত কর্ম সব ব্রহ্মপর, যজ্ঞ দান তাপ কার্য সে উদ্দেশ্যে করে, লৌকিক বৈদিক কর্ম ব্রহ্ম নাম ধরে।
হে পার্থ, সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়, যেহেতু ওই সকল কর্ম ব্রহ্মোদ্দেশক হলেই সৎ শব্দে অভিহিত হয়। তাৎপর্য, প্রশস্তে কর্মাণি কথাগুলির অর্থ এই যে বৈদিক শাস্ত্রে নানারকম পবিত্রকারক কাজকর্ম করার নির্দেশ দেওয়া আছে, যা শৈশবে পিতামাতার তত্ত্বাবধানের থেকে শুরু করে জীবনের অন্তিম সময় পর্যন্ত পালন করা উচিত। জীবনের পরম সিদ্ধি লাভ করার উদ্দেশ্যে এই সমস্ত পবিত্রকারক কর্তব্যগুলি অনুষ্ঠান করা হয়। এই সমস্ত কাজকর্মে ওম তৎসৎ মন্ত্র উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সৎভাবে ও সাধুভাবে শব্দগুলি দিব্য অবস্থাদি নির্দেশ করে। কৃষ্ণ ভাবনাময় কাজকর্মকে বলা হয় সত্য, এবং যিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে সম্পূর্ণ সচেতন তাকে বলা হয় সাধু। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সাধুসঙ্গ করার ফলে অপ্রাকৃত বিষয়বস্তু সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হওয়া যায়। এই সম্পর্কে শ্রীমদ ভাগবতে যে কথাগুলি ব্যবহৃত হয়েছে তা হচ্ছে শতাম প্রসঙ্গাত, সাধুসঙ্গ ব্যতীত দিব্য জ্ঞান লাভ করা সম্ভব নয়। যখন দীক্ষা বা উপবিদ দান করা হয় তখন ওম তৎসৎ শব্দগুলি উচ্চারণ করা হয়। তেমনি সব রকম যোগ্য অনুষ্ঠানের বিষয় হচ্ছে পরম তত্ত্ব, অর্থাৎ ওম তৎসৎ তদীর্থয়ম শব্দটি আরও বোঝাচ্ছে পরম তত্ত্বের প্রতিনিধিত্ব করে এমন যে কোনো কিছুর প্রতি সেবা নিবেদন, যেমন রান্না করা ও মন্দিরে সহায়তা করা অথবা ভগবানের মহিমা প্রচারের উদ্দেশ্যে অন্য যে কোনো রকম কাজকর্ম, সমস্ত কর্মকে পবিত্র করে তোলার উদ্দেশ্যে ওম তৎসৎ শব্দগুলি বহুভাবে ব্যবহৃত হয় এবং সব কিছুকে সম্যকভাবে পরিপূর্ণ করে তোলে।
শ্রদ্ধয়াহুতম দত্তম তপস্তত্তম কৃতম চয়া অসদিতুচ্যতে পার্থ না চ তৎপ্রেত্যনো ইহ।
সে শ্রদ্ধা বিনা যাহা কর্মকৃত হয় অসৎ কর্ম তার নাম শাস্ত্রেতে নির্ণয়, অসৎ কর্ম শুদ্ধ নহে ইহ পরকালে শাস্ত্র বিধি পরিত্যাগে সেই ফল ফলে।
হে পার্থ, অশ্রদ্ধা সহকারে হোম দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ। সেই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না। তাৎপর্য, পারমার্থিক উদ্দেশ্য রহিত যা কিছুই করা হয় তা যজ্ঞ হোক, দান হোক বা তপস্যায় হোক, তা সবই নিরর্থক। তাই এই শ্লোকটিতে ঘোষণা করা হয়েছে যে সেই সমস্ত কর্ম জঘন্য, সব কিছুই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরব্রহ্মের জন্য করা উচিত। এ বিশ্বাস না থাকলে এবং যথার্থ পথ প্রদর্শক না থাকলে কখনোই কোনো ফল লাভ হবে না। সমস্ত বৈদিক শাস্ত্রে পরম তত্ত্বের প্রতি বিশ্বাস পরায়ণ হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশাদি অনুসরণের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এই নীতি অনুসরণ না করলে কেউই সাফল্য লাভ করতে পারে না। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে প্রথম থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। সব কিছু সাফল্যমণ্ডিত করে তোলার এটাই হচ্ছে পন্থা। বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী ভূতপ্রেত অথবা কুবের আদি যক্ষদের পূজা করার প্রতি আসক্ত থাকে। রজ তমগুণ থেকে সত্ত্বগুণ শ্রেয়, কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন তিনি জড় প্রকৃতির তিনটি গুণেরই অতীত। যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা রয়েছে, তবুও যদি কেউ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে পারেন, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা এবং এই অধ্যায়ে সেটি অনুমোদিত হয়েছে। এভাবেই জীবন সার্থক করতে হলে সর্বপ্রথমে সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার পরিচালনায় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় ভগবত প্রেম। এই প্রেমই হচ্ছে জীবসমূহের পরম লক্ষ্য। তাই সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত, সেটি হচ্ছে সপ্তদশ অধ্যায়ের বক্তব্য।
ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণ গত প্রাণ।
ইতি শ্রী গীতার শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামক সপ্তদশ অধ্যায়।